ভারতের অসম রাজ্যে এনআরসির চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে, আর ওই তালিকা থেকে বাদ পড়েছেন 19 লাখ বাসিন্দা। অসমের সবশেষ পরিস্থিতি জানতে এখন আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর সঙ্গে। দীপঙ্কর চক্রবর্তী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, যেমনটা বলছিলাম যে তালিকা ঘোষণা হয়েছে, এই তালিকা নিয়ে অনেক ধরনের ক্ষোভ রয়েছে, সেক্ষেত্রে প্রথমে আপনার কাছে জানতে চাই যে অসমের এখন সবশেষ পরিস্থিতি কি?
সবশেষ পরিস্থিতি বলতে, আজকে সকাল 10টার সময় ওই এনআরসির চূড়ান্ত তালিকা, যেটার দিকে সবাই তাকিয়েছিল এবং একটা ভয় মিশ্রিত আবেগ নিয়ে, কেউ কেউ ভয় মিশ্রিত একটা আশঙ্কা নিয়ে তারা তাকিয়েছিল। কারো কারোর একটা হয়তো এক্সপেকটেশনও ছিল যে সত্যিকারের যা ওরা চেয়েছিল, যে এই এনআরসি তালিকা থেকে সত্যিকারের যারা নাগরিক নয় তারা বাদ যাবে, সেইতে বোধ হয় অনেকেরই পছন্দ হয়নি। কারণ 40 লাখেরও বেশি লোক বাদ পড়েছিল খসড়া তালিকা থেকে। এবং খসড়া তালিকা যখন হয়েছিল তখন গত বছর জুলাই মাসে, তারপর ডিসেম্বরে আরেকটা খসড়া তালিকা প্রকাশিত হয়, সব মিলিয়ে যে 40 লাখ লোকের ওপর যে বাদ পড়েছিল তাদের একটা সাংঘাতিক রকমের একটা চিন্তা ছিল যে কি হয়। তো তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 40 লাখ লোকের মধ্যে 36 লাখ লোক তারা পুনর্বিবেচনার জন্য আবেদন পাঠিয়েছিল, এবং সেই আবেদনের ভেতর সব গ্রাহ্য করা হয়েছে। মানে 40 লাখের মধ্যে আমি হিসেবটা ঠিক করতে পারছি না, তাহলেও 15 লাখ লোক অ্যাকচুয়ালি বাদ পড়েছে। কারণ 19 লাখ লোকের মধ্যে 4 লাখ লোক, যেটা আমি বললাম যে 36 লাখ লোক তো আবেদন করেছিল, 4 লাখ লোক তখন আবেদন করেই, হয়তো তাদের কাছে তারা জানতো যে আবেদন করে নিষ্ফল হবে কারণ তাদের এরকম কোন নেই কাগজপত্র। যেটা 1971 সালের 25শে মার্চ পর্যন্ত যারা এসেছেন ওই অঞ্চলে তাদেরটা গ্রাহ্য করা হবে, কিন্তু তারপরে পরের হিসেব দিতে হবে যে তাদের ওখানে থাকার পারমিট আছে বা অধিকার আছে, তাহলেই তারা নাগরিক হিসেবে গণ্য করা হবে তাদের। সুতরাং এই যে 19 লাখ বাদ পড়েছে, তার মধ্যে সত্যিকারের বাদ পড়েছে কিন্তু আসলে 15 লাখ। এই 15 লাখের ভাগ্য কি হবে সেটা নিয়ে এখন চিন্তা তাওহিদ।
জি, আগামী 4 মাসের মধ্যে যারা বাদ পড়েছেন তারা আসলে বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে পারবে। বিদেশি ট্রাইব্যুনালে আবেদন করতে হলে তাদের কি করতে হবে, আসলে বিদেশি ট্রাইব্যুনাল কি করবে, সে বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে?
আসলে বিদেশি ট্রাইব্যুনাল হচ্ছে একটা, সেটা হচ্ছে ট্রাইব্যুনালই যেটাতে মানে যারা বাদ পড়েছে তাদের বিদেশি বলে চিহ্নিত করার আগে তাদের আরেকটা সুযোগ দেওয়া হচ্ছে যে সত্যিকারেরই আপনাদের যা কাগজপত্র আছে সেগুলো বৈধ, তো সেই বৈধ যদি থাকে তাহলে আপনারা বাদ পড়লেও যদি আপনারা বৈধ কাগজপত্র দেখাতে পারেন তাহলে আবার আপনাদের নেওয়া হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই যে 15 লাখ লোক বাদ গেল, আমি 19 লাখ বলছি না এই জন্য যে ওই যে আগেই আমি বলেছি যে 4 লাখ লোক তারা আবেদনই করেননি, সুতরাং তাদেরটা আমি বাদ দিচ্ছি। 15 লাখ লোক যে বাদ গেল, সেই 15 লাখ লোকের ভবিষ্যৎটা কি হবে এটা কিন্তু এখন একটা লাখ টাকার প্রশ্ন যে সত্যিকারের কি হবে। অনেকেই ভাবছেন যে এদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে, কিন্তু বাংলাদেশে ফেরত পাঠানো তো সহজ কথা নয়, কারণ এটা নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের একটা বিরাট একটা সম্পর্কের অবনতি ঘটতে পারে। কারণ বাংলাদেশ এমনিতেই এখন রোহিঙ্গাদের নিয়ে বিরাট রকম ভাবে ব্যতিব্যস্ত, রোহিঙ্গা উদ্বাস্তুরা সেখানে এসে অনেকে লাখ লাখ রোহিঙ্গা এসে ওখানে বসতি স্থাপন করেছেন, তাদের আশ্রয় দিয়েছে বাংলাদেশ, তাদের খাওয়া পরা যোগাচ্ছে। তার মধ্যে আবার যদি 15 লাখ লোক ওখানে যায় তাহলে সেটা তো একটা অকল্পনীয় পরিস্থিতি হবে। সুতরাং এটা নিয়ে বাংলাদেশে একটা বিরাট একটা চিহ্ন, প্রশ্নচিহ্ন রয়ে গেছে যে তাদের কি হবে। অনেকেই বাংলাদেশের অনেকেই সেই জন্য ভারতের ওপর রীতিমতো ক্ষুব্ধ, ক্রুদ্ধ, তারা ভারত বিরোধী নানা রকম কথাবার্তাও বলতে শুরু করেছেন। সুতরাং এটা সত্যিকারেরই তারা কি হবে তাদের, এটা কিন্তু এখনো কিছু বোঝা যাচ্ছে না। বিরাট বিরাট ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে বলে আমাদের কাছে খবর আছে, বিবিসি খবর দিয়েছে যে অনেকগুলো ডিটেনশন ক্যাম্প তৈরি করা হয়েছে। সেই ডিটেনশন ক্যাম্পে কাদের রাখা হবে? যারা বাদ পড়েছেন, যাদের বৈদেশী বলে চিহ্নিত করা হবে তাদেরই তো? তা যদি হয়, শেষ পর্যন্ত তাদের ভবিষ্যৎ কি? তাদের কোথায় নেওয়া হবে? তাদের কি ফেরত পাঠানো হবে, না তাদের কি করা হবে, নাকি ওই সারা জীবন ওই ডিটেনশন ক্যাম্পেই তাদের থাকতে হবে কনসেন্ট্রেশন ক্যাম্পের মতন, যেমন নাৎসিরা করেছিল ইহুদিদের জন্য? এইগুলো এমন রকমের প্রশ্ন রয়ে গেছে যে এখনো সেটার সত্যিকারের কোনো উত্তর।
এবং এ বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর কথা হয়েছিল, সে বিষয়টি যদি আপনি আমাদেরকে একটু জানান।
হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন বাংলাদেশে গিয়েছিলেন, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনারা যে এই করছেন, এই এনআরসিটা করছেন, তাতে তো বহু লোক বাদ যাবে, আপনারা তো তাদের চিহ্নিত করছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে, তো তাদের কি করবেন, তাদের কি বাংলাদেশে ফেরত পাঠাবেন? নরেন্দ্র মোদী তখন কিন্তু কথা দিয়েছিলেন, এটা আমি বলছি 2014 সালের পর, তখন কিন্তু কথা দিয়েছিলেন যে না, আমরা, আপনি নিশ্চিন্ত থাকুন, আমরা ওদের আপনাদের দেশে ফেরত পাঠাবো না। কিন্তু তাদের কি করবেন সেটা কিন্তু নরেন্দ্র মোদী তখন বলেননি, এখনো কিছু বলছেন না।
দীপঙ্কর চক্রবর্তী, সেটি নিশ্চয়ই সময় বলবে। আপনার কাছ থেকে আরেকটি বিষয় জানতে চাই, এই যে চূড়ান্ত তালিকা, যা নিয়ে আসলে অসম গণ পরিষদ, কংগ্রেস, বিজেপি কেউ খুশি নয়, তারা কি এরই মধ্যে এ বিষয়ে কোন ধরনের কর্মসূচি ঘোষণা করেছে?
হ্যাঁ, অনেকেই এটা নিয়ে কোর্টে যাবে বলেছে, কারণ বিজেপির মতে অগপ, যেটা অসম গণ পরিষদ, তাদের মতে এই দুটো দলই বলছে যে এই তালিকাটা ভুল, এতে বহু হিন্দু বাদ পড়েছে। এবং সত্যি কথাই, যেমন মোহাম্মদ সানাউল্লাহ, আপনারা জানেন যে যিনি ভারতের সেনাবাহিনীতে কাজ করেছেন এবং কারগিলের যুদ্ধে তিনি বীরত্বের সঙ্গে লড়াই করেছেন, তার নামও বাদ পড়েছে, খসড়া তালিকা থেকেও বাদ পড়েছিল, এইবারের তালিকা থেকেও তার নাম বাদ পড়েছে।
একজন বিধায়কও বাদ পড়েছে,
একজন বিধায়ক। হ্যাঁ, বিধায়ক মানে তিনি আবার হিন্দু, তিনি অনন্ত কুমার মালো, তিনিও বাদ পড়েছেন, তিনি বিরোধী দলের বিধায়ক, তিনি এবং তার ছেলে বাদ পড়েছেন। এরকম আরো বাদ পড়েছেন যাদের হয়তো সারা পরিবারে একজন মাত্র তিনি পেয়েছেন এখানে, মানে নাগরিক পঞ্জিতে স্থান পেয়েছেন, কিন্তু বাকি সাতজনের স্থান হয়নি, তাদের কি হবে? এই ধরনের জিনিসগুলো একটা সাংঘাতিক রকমের একটা ঝামেলা করছে এবং মানুষের,
কিন্তু কোন রাজনৈতিক দল এখন পর্যন্ত তেমন কোন কর্মসূচি ঘোষণা করেনি, তাই তো?
এখন অব্দি কর্মসূচি ঘোষণা করেছেন কিন্তু জাস্ট আজকেই তো হয়েছে, সেই জন্যই
নিশ্চয়ই,
মানে এটা সকলেই একটুখানি, মানে যাকে বলে জল মেপে চলা, সেটা বুঝতে চাইছেন যে
নিশ্চয়ই আমরা তেমন কর্মসূচি হলে নিশ্চয়ই আপনার কাছ থেকে খবর পাবো এবং তখন নিশ্চয়ই আমরা আরো বিস্তারিত জানবো। দীপঙ্কর চক্রবর্তী, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ।